মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। শুনতে থাকুন আমাদের বিশেষ গল্প শায়ক আমানের কলমে মুহূর্তরা। পল, মুহূর্ত, ছোট থেকে আমরা যত বড় হতে থাকি আমাদের কাটিয়ে ফেলা এই মুহূর্তদের ঝোলাও তত বড় হয়। তবু আমাদের ভারী লাগে না সেই ঝোলা, অনায়াসে সেটা বয়ে জীবনটা টেনে নিয়ে যেতে পারি। কেন জানেন, সে ঝোলায় আরো হাজার মুহূর্তদের সাথে এমন কিছু বেয়াড়া মুহূর্ত থাকে যারা আমাদের অজান্তেই কোনো অদ্ভুত উপায়ে সব ভার এলিমিনেট করে দেয়। ওরা আমাদের ম্যাজিক মোমেন্টস বলতে পারেন। তবে আজকের গল্পে শুধু সেই ম্যাজিকই নেই, আছেন ম্যাজিশিয়ানও। আসুন শুনে নি আমাদের বিশেষ নিবেদন শায়ক আমানের কলমে মুহূর্তরা।
রুশেন ছুটির পর বারান্দায় বসেছিল তিনজন। একটু দূরে পিন্টুর রেডিওটা চলছিল, তাতেই বাজছিল গানটা। রেডিও খুললেই এখন যে কটা গান বাজে তার মধ্যে এটা ওদের ভীষণ ফেভারিট। ওরা নিজেরাও গাওয়ার চেষ্টা করে কিন্তু রেডিওর মতো হয় না। মাঝে মাঝে রেডিওর সঞ্চালক দু একটা কথা বলছে, বিজ্ঞাপনের আওয়াজ আসছে, তারপর আবার শুরু হচ্ছে গান। আজ ওদের অঙ্কের প্রাইভেট টিউটর গণেশ বাবু একরকম রেগে মেগেই বেরিয়ে গেছেন। যাওয়ার আগে পিন্টুর বাবার কাছে নালিশ করে বলেছেন ওদের জীবনে কিছুই হবে না। সেটা নিয়ে বাবার কাছে দু কথা শুনেছে পিন্টু, তারপর থেকেই বেজার হয়ে আছে মনটা। গণেশবাবু বেরিয়ে যেতে ওরা তিন বন্ধু রোজই এই একফালি বারান্দায় বসে রেডিও চালিয়ে গান শোনে। ইলেভেনে ওঠার পর থেকে পড়ার চাপ বেড়েছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সঙ্গীত প্রীতি। রবিবার দুপুরে রেডিওতে ভালো গানের অনুষ্ঠান হয়, রোদ খেলা করে বারান্দায়। পিন্টুর মা এক প্লেট আমড়া কাসুন্দি দিয়ে মেখে দেন। সে টকটক স্বাদ, রোদের স্পর্শ আর কিছুটা দুই বন্ধুর সান্নিধ্যে পিন্টুর মনটা হালকা হয়, তবে মুখটা বেজার হয়েই থাকে। বারান্দার চেয়ারে পা তুলতে তুলতে শুকু পিন্টুর তেমনি বাংলায় পাঁচ হয়ে থাকা মুখের দিকে চেয়ে বলে,
তোর কি মনে হয় আমাদের সত্যি কিছু হবে না?
পিন্টু কাঁধ ঝাঁকায়,
কি জানি শালা, মাস্টার দেন এই এক ঝামেলা, যে মাল যে সাবজেক্টের মাস্টার তার মনে হয় যে সেই সাবজেক্ট না জানা মানে কিছুই না জানা। এই যে গণেশবাবু মনে করেন যে ম্যাথ না জানলে জীবনে কিচ্ছু হয় না, আবার ইংলিশের ঘোষালবাবু মনে করেন যে ভোকাবুলারি না থাকা মানে তো অশিক্ষিত, আর অশিক্ষিতরা মনে করে তারা সবকিছুর মাস্টার, কি বল কানু?
কথাটা বলে কানাইয়ের দিকে তাকায় শুকু। কানাই উত্তর দেয় না, মিটমিটিয়ে হাসে কেবল। ছেলেটা একেবারে মুখ চোড়া, বিশেষ কথা বলে না, কেউ কিছু জিজ্ঞেস করলে মিচকে হাসি হেসে মাথা নামিয়ে নেয়। তবে দারুণ গান গাইতে পারে কানু, ওদের মাঝে মধ্যে গিয়ে শোনায়। পিন্টু আর শুকু শুনতে ভালোবাসে। শুকুর কাছে এক গাদা ক্যাসেটের কালেকশন আছে। প্রেমে পড়লে, রেজাল্ট খারাপ হলে, মায়ের শরীর খারাপ হলে, সবকিছুতেই ওর গান শুনলে মন শান্ত হয়। ইদানিং ওর এই গান শোনার ব্যারামটা বাকি দুজনের মধ্যেও ছড়িয়ে গেছে। আজও তেমন মন ভালো করতে রেডিওর ভলিউমটা বাড়িয়ে দেয় পিন্টু। আগের গানটা শেষ হয়েছে, অন্য একটা গান শুরু হয়েছে সেখানে। পিন্টু জানে হিন্দিতে পল মানে মুহূর্ত, এই পৃথিবীর সব থেকে ক্ষণস্থায়ী আর চিরকালের মতো চলে যাওয়ার জিনিস। একটু আগে গণেশবাবু কথা শুনিয়ে চলে গেছেন, সেও এক মুহূর্ত। একটু আগে অন্য একটা গান চলছিল, সেও এক মুহূর্ত। ওরা তিন বন্ধু এখন এখানে বসে আছে, এও এক মুহূর্ত। এই মুহূর্তটাও এক সময় গণেশবাবুর মতোই। গানটা উল্টে পিন্টুর মন খারাপ আরো বাড়িয়ে দেয়। বাইরের দিকে চেয়ে থাকতে থাকতেই নরম স্বরে বলে,
এই গানটা শুনলে কেন জানি না মনটা খুব খারাপ হয়ে যায়।
কেন
যায় না? গানটা বলছে যে আমাদের বন্ধুত্বটা চিরকাল এরকম থাকবে না, একসময় ঠিক ছাড়াছাড়ি হয়ে যাবে। তোরা কোথায় থাকবি আমি জানবো না, আমি কোথায় থাকবো তোরা জানবি না।
শুকুর মনটা খিঁচিয়ে যায়। জানলা দিয়ে এসে পড়া নরম রোদের উপর আঙুল চালায় সে।
আমরা সবসময় বন্ধুই থাকবো।
উত্তেজিত হয়ে চেয়ারের হাতলে চাপড় মারে পিন্টু।
আগে না ওরম হয় না, আমার বাবার বন্ধুদের সঙ্গে কোনো পরিচয়ই নেই। কাকার বন্ধুরা কোথায় আছে কেউ জানে না, আর মায়ের মায়ের তো বন্ধুদের নামই মনে নেই। কিন্তু আমরা ওরকম হব না, কি বল কানাই?
কানু আগের মতোই কিছু বলে না, মিটমিটিয়ে হাসে।
একদিন এমন সময় আসবে যখন বছরের পর বছর কোনো কথা হবে না, তোদের সঙ্গে যে এত বন্ধুত্ব ছিল সেটা মনেই থাকবে না। তখন হুট করে একদিন এই গানটা আমি একা শুনবো, আর তখনই মনে পড়বে তোদের কথা।
আর কি
আর মন খারাপ করবে?
শুকুর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। পিন্টুর মন খারাপটা কেমন যেন ছোঁয়াচ্ছে। ধীরে ধীরে ওকেও বুঝি স্পর্শ করতে শুরু করেছে। কানাইয়ের মুখ থেকেও হাসিটা মিলিয়ে গেছে। একরকম জোর করেই বলে শুকু,
ওরম দিন কখনো আসবে না।
কি করে?
শুকুর মাথায় একটা বুদ্ধি খেলে গেছে। দুই বন্ধুর দিকে তাকিয়ে ফিচলে একটা হাসি হাসে সে।
আমার মাথায় না একটা প্ল্যান আছে।
প্ল্যান? এই নিয়ে কি প্ল্যান?
তিনটে মাথা এক জায়গায় হয়।
কথা বলছি তোকে শোন, কথাটা কাউকে বলবি না, বুঝতে পারছিস?
ওদের ফিস ফিসে কথা আর শোনা যায় না। গানের সুর নিজে থেকেই বেড়ে ওঠে। কাচের দরজা ঠেলে খোলার আওয়াজটা যখন হল, তখন দাশগুপ্ত আইপ্যাডে মন দিয়ে কি যেন দেখছিল। এমনিতে কাজের সময় অন্য কোনো শব্দ ওর কানে ঢোকে না। অফিসের বাইরে বোম পড়লেও তেমনি সরু মুখ করে বসে থাকবে। কেবলমাত্র দরজা ঠেলার ওই কোঁচ আওয়াজটুকু ওর কানে অ্যালার্ম বাজিয়ে দেয়। মুখ তুলে চাইল দাশগুপ্ত, তবে প্রশ্ন করতে হল না। ঘরে ঢুকে এসেছে নবেন্দু, মুখ কাঁচু মাচু করে বলল,
এ বলছি স্যার, একটা মাইনর খিঁচ হয়েছে।
কি কেস?
প্যাটি প্লেলিস্ট ফলো করছে না।
করছে না তো করছে না, ওর শো, ও কি গান চালাবে না চালাবে ওর ব্যাপার।
চালালে হয়? আমাকে তার শিডিউল ফলো করতে হয় নাকি? তাছাড়া
একটা চেয়ার টেনে দাশগুপ্তর উল্টো দিকে বসে পড়ে নবেন্দু,
কেকের টপ টেন কাউন্ট ডাউন হচ্ছে, সেখানে কেকের অল টাইম হিট গানটা স্কিপ করে গেলে লোকে খিঁচতে যাবে না?
অল টাইম হিট কোন গান?
কোন গান?
ওই যে পাল।
সে কি? ওটা চালাতে চাইছে না কেন বলো তো?
গত ছমাস হল এই রেডিও স্টেশনে প্রোগ্রামিং হেড হিসেবে জয়েন করেছে নিখিল দাশগুপ্ত। যাদবপুর থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা, দুর্দান্ত প্রোফাইল। এর আগেও তিনটে ওটিটি প্ল্যাটফর্মে কপি রাইটারের চাকরি সামলেছে। সেখান থেকে ঝাঁপিয়ে রেডিও স্টেশনে অ্যাপ্লাই করতেই লুফে নিয়েছে ওরা। জব প্রোফাইল ছাড়াও দাশগুপ্তর সব থেকে বড় প্লাস পয়েন্ট হল ওর কমিউনিকেশন স্কিল, কলিগদের সঙ্গে একেবারে ব্যক্তিগত স্তরে মিশে যাওয়ার ক্ষমতা। আরজে থেকে শুরু করে কন্টেন্ট রাইটার, সিকিউরিটি পার্সনাল অবধি সবার জীবনে কি সমস্যা, কি কি স্কিল আছে, সব মুখস্থ দাশগুপ্তর। অবিশ্বাস করে, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি পয়সার লোভ দেখিয়ে গাধা খাটানোর জায়গা নয়। সুস্থ পরিবেশে ঠিকমতো জল হাওয়া না দিলে মানুষের ভিতর থেকে ক্রিয়েটিভিটি বেরিয়ে আসে না। তবে এই অফিসের স্টাফরা দাশগুপ্তকে যেমন ভালোবাসে তেমন ভয়ও পায়। বিশেষ করে নবেন্দু। ও জানে দাশগুপ্ত মাথা ঠান্ডা থাকলে বিশ্বামিত্র, আর সটকে গেলে রীতিমতো দুর্বাসা। এখনো গজগজ করে চলেছে নবেন্দু,
যখন তখন যা খুশি চালিয়ে দিলেই হয় নাই। আমি মাইনিউটলি ঘেটে ঘুরে ট্র্যাকগুলো সাজালাম। আর ও
আরে খিস্তিও না, খিস্তিও না, কোনোভাবে ওভারলুক করে গেছে, বাদাও আমি ঠিক ম্যানেজ করে নেব।
না স্যার, প্রথমবার অ্যাড ব্রেকে বলেছিলাম যে গানটা ওভারলুক করেছে, প্যাটি নিজেই বলল ওভারলুক হয়নি, ও ওই গানটা চালাবে না বলেই চালাইনি।
সে কি আবার কেমন গো দেখো, হয়তো গানটা ওর পছন্দ না, তাই
পছন্দ না মানে কি নেহা কাকা চালিয়ে দেয় স্যার, মাইক অফ মেরে কান দিয়ে রক্ত বেরিয়ে যাওয়ার মতো খিস্তি করে, তা ওই গানটা চালাতে পারছে না।
দাশগুপ্তর কৌতূহল হয়। রেডিও ঝংকারের একেবারে শুরুর দিকের জকি প্রত্যয় গুহ ওরফে প্যাটি, সত্যি বলতে এই রেডিও স্টেশনটাকে নিজে হাতেই জনপ্রিয় করে তুলেছে। ও পাঁচটা বছর অক্লান্ত ভাবে শো করে গেছে, তবে মাসখানেক আগে অন্য একটা বেসরকারি স্টেশন থেকে মোটা অঙ্কের অফার পেয়েছে প্রত্যয়, তাছাড়া ম্যানেজমেন্টের সঙ্গে কিছু ক্যাচালো হয়েছে রিসেন্টলি। ছেলেটা প্রতিভাবান হলেও একটু ঘাড় তেঁড়া গোছের, বিস্তর টাকার প্রলোভন থাকা সত্ত্বেও রিজাইনের সিদ্ধান্ত নিয়েছে, আপাতত নোটিস পিরিয়ডে আছে। সকাল থেকে দাশগুপ্ত ভাবছিল ঠিক কিভাবে ছেলেটাকে ফেয়ারওয়েল জানানো যায়, তার মধ্যেই এই বিপত্তি। একটা গান একটা শোতে না চালানো তেমন বড় ব্যাপার নয়, নবেন্দু সবকিছুতে একটু বেশি প্যানিক করে, ফলে ওর কথায় অত মাথা না ঘামালেও চলবে। কিন্তু পার্ল কেকের অন্যতম হিট গান, নাইনটিজ কিড যারা ওই 2012-13 আগে স্কুল পাশ করেছে তাদের মুখে মুখে ফিরত গানটা, বিশেষ করে কলেজের রিইউনিয়নে গিটার হাতে এই গানটাই গেয়ে চোখে জল আসত ছেলে পুলেদের। প্যাটির ছেলেবেলাটাও ওই রকম সময়, তাও গানটা না চালানোর কারণ কি হতে পারে?
আচ্ছা ওকে বলো একবার দেখা করতে আমার সাথে, দেখছি কেসটা কি।
নবেন্দু ঘর থেকে বেরিয়ে যাওয়ার মিনিট পাঁচেক পরে ঘরে ঢোকে প্রত্যয়, মিহি কর্পোরেট গলায় জিজ্ঞেস করে,
রাখছেন?
প্রত্যয়ের বয়স 35-এর কাছাকাছি, বছর পাঁচেক আগে বিয়ে করেছে, মাথার শখানেক চুল পাকা, পরনে একটা ঢিলে ফ্যাকাশে রঙের টি শার্ট, আর ধর্মতলার ফুট থেকে কেনা তস্য ঢিলা জগার। ব্যাংকে গুচ্ছের পয়সা থাকলেও প্যাটি গুহর বিলাসিতা তেমন নেই, বিশেষ করে অন এয়ার শো থাকলে রিল্যাক্স থাকতেই পছন্দ করে।
পাঁচ মিনিট টাইম আছে না, বসো।
প্রত্যয় আঙুলের ডগায় নাক ঘষে সামনে চেয়ার টেনে বসে পড়ে, টেবিলের উপর পড়ে থাকা একটা লজেন্স তুলে মুখে দেয়।
নবেন্দু বলছিল তুমি নাকি প্লেলিস্টের একটাই গান স্কিপ করে গেছো, কেসটা কি বলো দেখি।
সরি স্যার, ওই গানটা আমি চালাতে পারবো না।
কেন?
আপনি চাইলে অন্য কাউকে দিন কন্ট্রোলে, কিন্তু আমি
আহা, তোমাকে চালানোর জন্য জোর করছি না, চালাতে চাইছো না কেন সেটাই জানতে চাইছি, মানে জাস্ট কৌতূহল।
একরকম ছেলে মানুষই বলতে পারেন, আপনি শুনলে হয়তো বিশ্বাসও করবেন না, ভাববেন বাওয়াল দিচ্ছি ফালতু।
আর যাদের একটা বড় কাজই হলো বাওয়াল দেওয়া, তোমার জব প্রোফাইলে সেটা পজিটিভলি অ্যাড হবে, শুরু করো।
হাত ঘড়ির দিকে তাকায় প্যাটিং, তারপর ইতস্তত গলাতেই বলে,
আমাদের ছোটবেলায় একটা গ্রুপ ছিল স্যার, আমি, সুকু আর কানাই, কানু, একই স্কুল তারপর সেম কলেজ। আমার বাবা জন্মদিনে আমাকে একটা রেডিও কিনে দিয়েছিল, ওরা আমার বাড়িতে টিউশন পড়তে আসত, স্যার চলে গেলে তিনজনেই গান চালিয়ে গল্প করতাম, আর বিশেষ করে এই গানটা আমার থিম সং ছিল। তখন তো মারাত্মক ক্রেজ ছিল এই গানটার, পাড়ার অনুষ্ঠান থেকে শুরু করে ডিজে পার্টি অবধি এই গানটা তো হরদম বাজতো, আপনি জানেনই তো। এরকমই একদিন এই গানটা শুনতে শুনতে একটা অদ্ভুত কথা হলো আমাদের।
প্রত্যয় গুহর গলা উদাস হয়ে যায়, ঘরের নৈঃশব্দ ভেদ করে যেন ওর কানে এসে আছড়ে পড়েছে গানটা।
এই গানটা কেমন বেয়াড়া তাই না, একই সঙ্গে মন ভালো আর খারাপ হয়ে যায়। এই যে আমাদের আজকের বন্ধুত্ব, এটা একদিন শেষ হয়ে যাবে, আমরা কেউ কাউকে চিনব না, বছরের পর বছর হয়তো কোনো কথাও হবে না আমাদের মধ্যে। এক সময় এত সুন্দর একটা বন্ধুত্ব ছিল, সেটা মনেই থাকবে না হয়তো, তাই না? শুধু রয়ে যাবে এই মুহূর্তগুলো, আর অনেক বছর পর চুপ করে একা বসে এই গানটাই শুনতে গেলে পুরনো দিনের কথা মনে পড়ে আমাদের মন খারাপ হয়ে যাবে, তাই না স্যার?
তো
তো এই মন খারাপ যাতে না হয় তার জন্য আমরা তিনজনে একটা সিদ্ধান্ত নিই সেদিন। শুকুই মাথা খাটিয়ে বের করেছিল ব্যাপারটা।
কি সিদ্ধান্ত?
আমরা ঠিক করেছিলাম যে এই এই গানটা আমরা তিনজন একসঙ্গে না হলে চালাবো না, যেখানেই হোক, যতদিন পরেই হোক, তিনজনে যতক্ষণ না পাশাপাশি বসছি ততক্ষণ এই গানটা তিনজনের কেউ শুনব না। তাই ছেলেবেলার ইনোসেন্ট একটা প্রমিস বলতে পারেন স্যার, বোকা বোকা মনে হতেই পারে, কিন্তু তাও ছেলেবেলার কটা জিনিসই বা আর চিরকাল থেকে যায়।
মানে তিনজনে একসঙ্গে নেই বলে তুমি গানটা চালাবে না? কিন্তু তোমার বন্ধুদের খবর কি সেটা জানো?
জানি না, ওদের সঙ্গে যোগাযোগ নেই।
যোগাযোগ করবার চেষ্টা করনি?
হ্যাঁ করেছিল, আমি যোগাযোগ রাখিনি।
কেন?
প্রত্যয়ের মুখটা নিচের দিকে নেমে এসেছে, কবজি দিয়ে একবার থুতনির কাজটা ঘষে না এসে।
আমার আমার ইচ্ছে নেই তাই।
তারপর চেয়ার ছেড়ে উঠে পড়ে।
আমাকে এবার উঠতে হবে স্যার, না হলে কিউটা মিস।
কথাটা শেষ না করেই হুট করে ঘর থেকে বেরিয়ে যায় ছেলেটা। দাশগুপ্ত গালে হাত দিয়ে বসে থাকে, মাথার ভেতরটা কেমন যেন জট পাকিয়ে গেছে ওর। খানিক পরে আবার নবেন্দুকে ডেকে পাঠায় দাশগুপ্ত, ওকে উত্তেজিত দেখায়।
স্যার কি ব্যাপার বলুন তো?
শোনো নবাব, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি।
ভালো করেছেন। কি সিদ্ধান্ত?
এক ঢিলে দুই পাখি মারতে হবে।
দুই পাখি মানে?
মানে প্যাটির একটা জমকালো ফেয়ারওয়েল গিফট হবে, আবার
আবার
ওর শালাকে দিয়ে আমি ওই গানটা বাজিয়েই ছাড়ব।
দাশগুপ্ত যে আগ বাড়িয়ে অন্যের ঝামেলায় নাক গলায় তা নবেন্দু আগেই জানত, তবে এই ব্যাপারটা নিয়ে যে এতটা মাথা খারাপ করে ফেলবে সেটাও আগে বুঝতে পারেনি। সেদিন প্যাটি অফিস থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় ওকে ফোন করেছিল দাশগুপ্ত, গোটা ঘটনাটা সেখানেই শুনিয়েছিল, তারপর সিদ্ধান্ত জানিয়েছিল যেভাবেই হোক এই শুকু আর কানাইকে খুঁজে বার করতেই হবে। এদিকে প্রত্যয় ওর বেশি কিছুতেই মুখ খুলতে রাজি নয়। প্রত্যয়ের ব্যাপারে খোঁজ খবর নিতে হলে একমাত্র ভরসা ওর বউ কাবেরী। মেয়েটার সঙ্গে ভালো মতো আলাপ আছে ওদের দুজনের, বার কয়েক নেমন্তন্ন পেয়েছে হাউস পার্টির, কিন্তু কাজের চাপে ওদের আর যাওয়া হয়নি। ফোনে কাবেরীর কাছ থেকে খোঁজ নিয়েছিল নবেন্দু, শুকুর পুরো নাম সুকান্ত পাল, তবে কানাইয়ের ব্যাপারে খুব বেশি তথ্য কাবেরী জানে না। ফেসবুকে সুকান্তকে খুঁজে বের করেছিল নবেন্দু, বাকি কথা কাবেরী ফোনে বলতে রাজি নয়। অগত্যা একদিন অফিস ছুটির পর নবেন্দুকে নিয়ে ওর বাড়িতে হানা দেয় দাশগুপ্ত।
কি ব্যাপার বলুন তো, এতদিন নেমন্তন্ন করেছি আপনাদের, একবারও বাড়ি মুখ হননি, আজ হঠাৎ দেখে বাড়ি এসে।
চায়ের প্লেট টেবিলের উপর নামিয়ে রেখে আঁচলে মুখ মুছতে মুছতে বলল কাবেরী। ওর উল্টো দিকে সোফায় বসে থাকা দুজন কুঁকড়ে রয়েছে, এসে থেকেই কেমন যেন বিচিত্র হাবভাব করছে দুজনে, যেন গোপন কিছু বলার বা জানার আছে।
ব্যাপারটা একটু কনফিডেন্সিয়াল আর কি।
মানে?
মানে আমরা যে এখানে এসেছি এসব ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছি, সেটা ওকে বলার দরকার নেই। তেমন সিরিয়াস কিছু নয়।
বেশ, কিন্তু কি এমন ব্যাপার বলুন তো?
আসলে প্যাটির ব্যাপারে আমাদের কিছু ইনফো দরকার, খুব হার্মলেস ইনফো, জাস্ট কৌতূহলের জন্য আর কি।
একটু যেন থতমতই খায় কাবেরী, প্রত্যয়ের অফিসের লোক বাড়ি বয়ে ওর থেকে ইনফরমেশন নিতে এসেছে, ব্যাপারটা খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না ওর। অফিসে কিছু গন্ডগোল বাঁধিয়ে বসেছে নাকি? অবশ্য দুজনের মুখ দেখে গন্ডগোলটা এরাই বাঁধিয়েছে বলে মনে হচ্ছে। ওর মুখের ভাব বুঝতে পেরে হাত তুলে ওকে আশ্বস্ত করে দাশগুপ্ত,
আপনি জিনিসটাকে যতটা সিরিয়াসলি নিচ্ছেন ততটা নয়, জাস্ট একটা হালকা কৌতূহল বলছি তো। আপনার যদি মনে হয় উত্তর দেবেন, আপনার যদি মনে হয় উত্তর দেবেন না, আমরা কিছু মনে করব না।
বেশ বলুন, আমার পক্ষে যদি বলা সম্ভব হয় অবশ্যই বলবো।
একটু নড়ে চড়ে বসে দুজনে, একবার গলা খাকারি দেয় দাশগুপ্ত, তারপর জামার বোতাম আটকাতে আটকাতে বলে,
প্যাটি ছোটবেলার দুই বন্ধু সুকান্ত আর কানাই, এদের ব্যাপারে আপনি কিছু জানেন?
তেমন কিছু না, যা জানি আগেই নবেন্দুকে বলেছি। তবে যতদূর মনে পড়ছে, সুকান্ত বছর দুয়েক আগে ওর সঙ্গে দেখা করতে এসেছিল বাড়ি বয়ে। প্রত্যয় নিজেই দেখা করতে চায়নি।
কেন?
ওই দুজনের ব্যাপারে ও বিশেষ কথা বলতে চায় না, বিশেষ করে সুকান্তর নাম শুনলে তো তেলে বেগুনে জ্বলে ওঠে।
কেন বলুন তো, মানে সমস্যাটা কি হয়েছিল?
বেশিরভাগ ছেলেদের গ্রুপের মধ্যে জানিয়ে ক্যাচাল হয় আর কি, দুই বন্ধুর মধ্যে মেয়ে ঢুকে পড়ে।
মেয়ে? কোন মেয়ে?
ভালো নাম তো জানি না, কলেজে সবাই মেয়েটাকে পিউ বলে ডাকত। কলেজে পড়তে প্রত্যয় ওর উপর ক্রাশ খায়, মেয়েটিরও ওকে পছন্দ ছিল। প্রত্যয়ের সঙ্গে প্রেম হবে হবে করছে, এমন সময় ওর বেস্ট ফ্রেন্ড সুকান্ত নাকি মেয়েটাকে প্রপোজ করে বসে। প্রত্যয় গোটা ঘটনাটা আগে জানত না, ও ততদিনে মেয়েটার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এমন সময় মেয়েটা এসে ওকে জানায় যে সুকান্ত ওকে প্রস্তাব দিয়েছে। মেয়েটার সঙ্গে প্রেমটা বেশি দিন চলেনি প্রত্যয়ের, তবে ও সব থেকে বেশি আঘাত পেয়েছিল সুকান্ত বিশ্বাসঘাতকতা করায়। তারপর থেকেই ও সুকান্তকে সহ্য করতে পারে না।
এত ভালো বন্ধু বিশ্বাসঘাতকতা করলে রাগ হবে বই কি?
তবে সুকান্ত দাবি করেছিল ও আদৌ মেয়েটাকে প্রপোজ করেনি, মেয়েটা নিজেই ওকে বইয়ের মধ্যে লুকিয়ে একটা প্রেমপত্র দিয়েছিল। ও নাকি সেই প্রেমপত্রের উল্টো দিকে যাচ্ছে তাই লিখে কথা শুনিয়ে সই করে মেয়েটাকে ফেরত দিয়েছিল। ওর বক্তব্য ছিল, যাকে প্রত্যয় পছন্দ করে তার সঙ্গে প্রেম করার কথা ও নাকি ভাবতেই পারে না। তো সেই প্রত্যাখ্যাত হওয়ার রাগ থেকেই মেয়েটার মাথা খারাপ হয়ে যায়, আর ও ইচ্ছে করেই ওদের মাঝের বন্ধুত্বের ভিত আলগা করে দেওয়ার জন্য গল্পটা উল্টো করে বল।
তারপর
প্রত্যয় তখন প্রেম আর রাগে একসঙ্গে অন্ধ, ও সুকান্তর কথা কিছুতেই বিশ্বাস করতে চায়নি। পেছন থেকে ছুরি মারা জিনিসটা প্রত্যয় একেবারেই পছন্দ করে না।
কিন্তু এসব তো প্রায় 15 বছর আগের কথা, এতদিন পর এইটুকু কারণে বন্ধুকে হেট করা?
আপনারা প্রত্যয়কে চেনে নি তাহলে, ও একবার যাকে নিজের থেকে দূরে করে দেয় তাকে আর আশেপাশেও সহ্য করতে পারে না, এটা ওর একরকম গো বলতে পারেন।
দাশগুপ্ত আর নবেন্দুর মুখে ছায়া নামে, দুজনে চুপচাপ কফিতে চুমুক দেয় কিছুক্ষণ, দু একবার গলা খাকারি দেয়, ইতি উতি ঘড়ি দেখে। শেষে কি যেন ভেবে নবেন্দু বলে, আচ্ছা এই যে মেয়েটি, এর নাম জানেন আপনি?
না, ডাক নাম ছাড়া বাকিটা জানি না।
সেটাও প্রত্যয় বলেছিল আপনাকে?
না, ও অত কিছু খুলে বলার লোক নয়, ওটা একটু বাঁকা পথে জেনেছি আমি।
বাঁকা পথে মানে? ঘরে চতুর্থ ব্যক্তি নেই, তাও কাবেরীর গলা এক ধাপ নিচে নেমে আসে।
মানে ওর মেসেঞ্জারের পাসওয়ার্ডটা আমি লুকিয়ে লুকিয়ে দেখে নিয়েছিলাম, ওর কিছু পুরনো চ্যাট দেখতে গিয়ে সুকান্তর সঙ্গে চ্যাটটা চোখে পড়ে, সেখান থেকেই যতদূর জানা যায় আর কি।
মানে আপনার কাছে প্রত্যয়ের ওসব চ্যাট এখনো আছে?
এতদিনে ও পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়েছে, আর আমিও আর আগের মতো সন্দেহপাতিক নই। তবে চ্যাটগুলো পড়তে পড়তে আমি কনস্ট্যান্ট স্ক্রিনশট নিচ্ছিলাম, বিশেষ করে মেয়েটার কথা লেখা আছে যেখানে, তো সেই সব স্ক্রিনশট আমার কাছে থাকতে পারে, আপনাদের লাগবে?
পেলে তো খুবই ভালো হতো, তাই না স্যার?
সে দেব না হয়।
কাবেরী সোফা ছেড়ে উঠে ওদের দিকে এগিয়ে আসে।
তবে একটা রিকোয়েস্ট, আমি যে ওর অ্যাকাউন্টে ঢুকে ওর চ্যাট দেখেছিলাম সেটা প্লিজ ওকে বলবেন না।
দাশগুপ্ত আর নবেন্দু
হতবাক হয়ে মুখ চাওয়াচাবি করে।
কোন চ্যাটের কথা বলছেন বলুন তো? কোন চ্যাট?
আধ ঘন্টা পর প্রত্যয়ের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে স্টার্ট দিয়েছিল দাশগুপ্ত। সেই ফাঁকে কাবেরী দেওয়া স্ক্রিনশটগুলো খুঁটিয়ে দেখতে শুরু করেছিল নবেন্দু। কয়েকটা স্ক্রিনশটে পিউ বলে মেয়েটার মোটামুটি একটা ডেসক্রিপশন পাওয়া যায়। লম্বা গড়ন, কোঁকড়া চুল, গায়ের রং ফ্যাকাশে, দুটো কাঁধ ঝুঁকিয়ে আদিম মানুষের মতো চলাফেরা করত। কিন্তু সেটুকু বিবরণ আদৌ কোনো কাজে লাগার কথা নয়। অগত্যা সেসব সরিয়ে রেখে সুকান্ত পালের নাম্বারটাই বের করে নবেন্দু। বাইরে জানলা দিয়ে দুপুরের শহর দেখা যাচ্ছে, তার মাঝে মাঝে ট্রাফিক জ্যাম। সেদিকে চেয়ে থাকতে থাকতে ফোনটা কানে চেপে ধরে সে। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে মিহি মেলি গলা শোনা যায়, সম্ভবত সুকান্ত পালের স্ত্রী।
হ্যালো,
হ্যাঁ বলছি, মিস্টার সুকান্ত পাল আছেন?
না, ও আসলে একটু অসুস্থ।
ও আসলে ওনার সঙ্গে না একটু পার্সোনাল দরকার ছিল, ওর বন্ধু প্রত্যয়ের ব্যাপারে। ওপাশ থেকে কিছুক্ষণ আওয়াজ শোনা যায় না, সম্ভবত মহিলা অন্য কারো সঙ্গে কি যেন আলোচনা করে নেন। বার কয়েক খসখস আওয়াজ হওয়ার পর ওদিক থেকে আবারও মহিলার গলাই শোনা যায়।
আপনি কে বলছেন বলুন তো?
কয়েক মিনিট পর এপাশ থেকে ফোনটা নামিয়ে রাখে নবেন্দু, ওর মুখের উপর ছায়া নামে। দাশগুপ্ত চেয়েছিল ওর দিকে, ফোনটা কেটে যেতে গাড়ি চালাতে চালাতেই ঘাড় ঘুরিয়ে প্রশ্ন করে সে।
কি বলল, সুকান্ত নেই নাকি?
আছে, কিন্তু অসুস্থ।
তো অসুস্থ হলে তো কি কথা বলা যায় না, নাকি দরকারটা তোর নিজেরও?
সুকান্ত পাল দেড় বছর হলো লিউকোমিয়ায় ভুগছে, টার্মিনাল। গত কয়েকদিন ধরে স্ক্রিনশটগুলো অন্তত বার তিনে পড়ে ফেলেছে দুজনে, কিন্তু সেখান থেকে পিউ বলে মেয়েটার ব্যাপারে নতুন করে কিছুই জানা যায়নি। দাশগুপ্ত মাঝে হতাশ হয়ে বলেছে,
আচ্ছা নবা, মেয়েটার নাম প্যাটিকেই যদি জিজ্ঞেস করি ও বলে দেবে না?
বলে দেবে, খেপেছেন? বন্ধুদের নামই বলতে চাইছে না, টেটিয়া পাবলিক মাল ফাল না গেলে মুখ খোলেন, তাও সবসময় যে খুলবে তার মানে নেই।
আচ্ছা ধরো যদি আমরা পিউকে খুঁজে বেরও করি, তার কাছে যে সে চিঠি থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই।
না থাক, সে নিজে তো সাক্ষী দিতে পারবে না, এতদিন পরে সে নিশ্চয়ই আর প্রতিহিংসা নিয়ে বসে নেই।
তবে সব আলোচনাই সার হয়েছে, পিউ এর কোনো খোঁজই পাওয়া যায়নি। তবে সুকান্ত পালের স্ত্রী সুনন্দাকে বলে সুকান্তর সঙ্গে দেখা করার একটা সুযোগ পাওয়া গেছে। তার কাছ থেকে কানাইয়ের খোঁজ খবর পাওয়া গেলে সেখান থেকে অন্তত কিছু জানা গেলেও যেতে পারে। সেই ধান্দাতেই আজ গড়িয়াহাটে সুকান্ত পালের বাড়ি এসেছে ওরা। সুনন্দাই দরজা খুলেছে, ওদের ফ্ল্যাটটা দোতলায়। শরীর খারাপ হওয়ার পর থেকে সুকান্ত খুব একটা ঘর থেকে বেরোয় না, একটা আয়া আছে সেই দেখাশোনা করে, বাকি সব দায়িত্ব সুনন্দা একা হাতে সামলায়। আজ নবেন্দু আর দাশগুপ্তকে নিয়ে সুকান্তর ঘরে ঢুকেই আলোটা জ্বালিয়ে দিল সুনন্দা। সমস্ত ঘর জুড়েই একটা অসুস্থতার গন্ধ, দেওয়ালের রং যেন ফ্যাকাশে হয়ে গেছে, কুচকে যাওয়া চামড়ার স্পর্শ লেগে আছে বুঝি তাতে। বিছানার ঠিক মাঝখানে একটা প্রায় দড়ি হয়ে যাওয়া মানুষ শুয়েছিল, একটা হাত মাথার উপরে রেখে ঘুমুচ্ছে লোকটা। সুনন্দাই ওদেরকে পেছনে রেখে এগিয়ে যায় তার দিকে, কাঁধে হাত দিয়ে মৃদু ঠেলা দেয়।
কি গো শুনছ?
হালকা বিরক্তির শব্দ বেরিয়ে আসে মানুষটার মুখ থেকে। স্ত্রীর দিকে তাকায় লোকটা। অন্ধকার ঘরের ভেতরে হঠাৎ করে আলো জ্বলে ওঠাটা সম্ভবত তার চোখের মণিতে অস্বস্তি সৃষ্টি করেছে। সুনন্দা সুকান্তর মাথায় একবার হাত বুলিয়ে নরম গলায় বলে,
তোমাকে বলেছিলাম না ওই দুজন আসবেন, তারা এসেছেন।
সুকান্ত ঠোঁটের ফাঁক দিয়ে শব্দগুলো বেরিয়ে আসে। হাত বাড়িয়ে টেবিল থেকে জলের গ্লাসটা সুকান্তর হাতে ধরিয়ে দেয় সুনন্দা। সেটা কোন রকমে গলার্ধ করে কোমরে ভর দিয়ে উঠে বসে ওদের দুজনের দিকে তাকায়। সে মাথায় চুলের একটা রেখাও নেই, তবে কদিন আগেও যে সে মাথায় ঘন চুল ছিল তা খুলির উপরের ফ্যাকাশে চামড়াটুকু দেখে বোঝা যায়। সুকান্তর চোখের কোল ফোসকা পড়ার মতো লাল হয়ে আছে, সমস্ত হাত জুড়ে ইঞ্জেকশনের ক্ষতর দাগ, চোখ দুটো ক্লান্তিতে হলদে, কাঁধ শরীরের দুপাশে ঝুঁকে পড়েছে।
আপনারা পিন্টুর বন্ধু?
ঠিক বন্ধু নয়, কলিগ।
বেশ, কি দরকার বলুন।
আসলে ও আমাদের অফিস থেকে রিজাইন করবে কিছুদিন পরে, তো আমরা চাইছিলাম ফেয়ারওয়েল দিতে। ওর কাছ থেকেই শুনলাম আপনারা ওর ভালো বন্ধু ছিলেন, তো ভাবলাম ওর দুই বন্ধুর সাথে যদি আর একবার মিট আপ করানো যায় আর কি।
দুই বন্ধু?
আমরা জানতে পেরেছি ছোটবেলায় ওর দুজন প্রিয় বন্ধু সুকু আর কানাই। সুকু তো আপনি, আর একজন।
সুকান্ত বিছানা ছেড়ে উঠে পড়ে, ধীর পায়ে আয়নার সামনে উঠে গিয়ে নিজের মুখটা ভালো করে দেখার চেষ্টা করে। ঘোলাটে চোখ নিচের দিকে নেমে আসে।
কিন্তু ও তো আমার সঙ্গে দেখা করবে বলে মনে হয় না।
নবেন্দু একটু উসখুস করছিল, হঠাৎ করেই সে বলে বসে, কিন্তু আমাদের মনে হয় করবে, মানে চিঠিটা যদি কোনোভাবে জোগাড় করা যায়।
কোন চিঠি?
মানে 15 বছর আগে সেই পিউ বলে মেয়েটা আপনাকে যে চিঠিটা দিয়েছিল না? দাশগুপ্ত কটমট করে তাকায় নবেন্দুর দিকে, সেই মেকি হাসিটা আবার মুখে ফিরিয়ে এনে বলে,
আসলে আমরা আমাদের মতো করে একটু খোঁজ খবর করছিলাম আর কি, মতো কিছু বলতে চাইছে না, তবে যেটুকু বুঝেছি ওর আর আপনার মধ্যে সমস্যার মূল কারণ একটা চিঠি, জাস্ট চিঠি। চিঠিটা আপনি দেখাতে পারেননি কারণ সেটা মেয়েটির কাছেই ছিল, তো এখন আমরা যদি কোনোভাবে সে চিঠি উদ্ধার করতে পারি।
আয়নার কাছ থেকে সরে আবার বিছানার কাছে ফিরে আসে সুকান্ত।
তার জন্য সেই মেয়েটির নামটা আমাদের জানা দরকার, সেটা আপনারা দুজনে ছাড়া আর কেউ জানে বলে তো মনে হয় না। ও বলতে রাজি নয়, এখন আপনি যদি নামটা।
সে এখন বিবাহিত মিস্টার দাশগুপ্ত, ছেলে মেয়েও আছে মনে হয়, তাকে গিয়ে আপনারা এখন এই কারণের জন্য বিরক্ত করুন সেটা আমি চাই না। আপনাদের এসব ছেলে মানুষের চক্করে আমার শেষে মাথা কাটা যাবে। না না, এসব এসবের কোন দরকার নেই।
খানিক চুপ করে থাকে দাশগুপ্ত, বিছানার একদিকে বসে থাকা সুনন্দার দিক থেকে চোখ ফিরিয়ে নেয়, ভুরু কুচিয়ে গোটা ব্যাপারটা যেন বোঝার চেষ্টা করছে সে। নবেন্দু আগ বাড়িয়ে বলে, কিন্তু আপনার পুরনো বন্ধুর সঙ্গে মানে দেখা করতে ইচ্ছা করেন?
মানুষের জীবনে দিন কমে আসলে কোন জিনিসটা বাড়ে জানেন?
কোনটা?
ইচ্ছে। আমাদের কাছে সময় যত কম থাকে ইচ্ছে তত বেশি, সে ইচ্ছে পূরণ করতে গিয়ে একটা বিবাহিত মহিলাকে ফের আমি বিড়ম্বনায় ফেলতে চাই না। আমি সে নাম আপনাদের বলতে পারব না, তাছাড়া যার কাছ থেকে এই গোটা ঘটনাটা শুনেছেন, সে আপনাদেরকে মেয়েটার নাম বলেনি?
নাম নয়, তবে মেয়েটার একটা ভেগ ডেসক্রিপশন আছে, কিন্তু ওরকম ডেসক্রিপশন দিয়ে এত লোকের মধ্যে থেকে একটা মানুষকে খুঁজে বের করা যায়? বলুন।
সুকান্ত আবার বিছানার পাশে গিয়ে বসেছে। দাশগুপ্ত ধীরে ধীরে উঠে পড়ে ওর পাশে গিয়ে বসে পড়ে, নরম গলায় বলে,
আপনারা খুব ভালো বন্ধু ছিলেন, তাই না?
কয়েক পলকের জন্য অসুস্থ মানুষটার মুখ থেকে রোগের দাগ মুছে যায়। দুহাতে ভর দিয়ে দেওয়ালের দিকে চেয়ে বলে,
এতগুলো বছর একসঙ্গে কাটিয়েছি, ওর বাড়িতে দিনের পর দিন পড়ে থেকেছি, একসঙ্গে গান শুনেছি, বন্ধু না হয়ে উপায় কি ছিল বলুন?
বেস্ট ফ্রেন্ড
তাও বলতে পারেন, আমার জীবনে ওর মতো বন্ধু আর হলো কোথায়? শুধু
কি?
নিজের হাতের ক্ষতগুলোর দিকে দেখায় সুকান্ত।
দেখুন।
সুকান্তর পায়ের উপর হাত রাখে সুনন্দা।
ছেলেবেলায় স্যারেদের হাতে একসঙ্গে মার খেয়েছি, এখন জীবন মারছে যখন তখন একা দাঁড়িয়েছি, একেবারে একা।
বলছি, বছর দুয়েক আগে আপনি তো গেছিলেন ওর সঙ্গে দেখা করতে, তাই না?
কিন্তু জানতাম ও দেখা করবে না, আসলে কিছু টাকা পয়সার দরকার ছিল, দিশাহারা লাগছিল, অন্য কার থেকে সাহায্য চাইব শেষে উপায়ন্তর না দেখে।
সুকান্তর গলার স্বর নেমে আসে, বিছানার দিকে শরীরটা আর একটু নুয়ে পড়ে।
চিঠিটা পেলে আপনার বন্ধুর সঙ্গে সম্পর্কটা আবার ঠিক করা যায় সুকান্ত বাবু, অন্তত কানাইয়ের আসল নামটা যদি।
বিছানার একদিকে ফিরে শোয়ে সুকান্ত, শরীরটা আবার ঝিমিয়ে আসতে শুরু করেছে ওর। ক্ষীণ স্বরেই বলে,
বাদ দিন এসব, বাদ দিন, কেন কেন ছেলে মানুষই করছে না?
কেমন যেন রোগ চেপে যায় দাশগুপ্তর, দাঁতে দাঁত চেপে কঠিন স্বরে বলে,
আচ্ছা বেশ, আমরা যদি চিঠিটা জোগাড় করি, প্রত্যয়কে রাজি করাই, আপনি কানাইয়ের খোঁজ দেবেন তো?
উপরে নিচে মাথা নাড়ে সুকান্ত, ওর শরীরটা আবার মিশে যায় বিছানার সঙ্গে।
আচ্ছা সুকান্ত বাবু, আমরা তাহলে আসছি, দেখা যাক কি করতে পারি।
কথাটা বলে উঠে পড়ল দাশগুপ্ত, ঘর থেকে বেরিয়ে আসে দুজনে। নবেন্দুর মাথাটা ভোঁ ভোঁ করছে, স্যার দুম করে ঝোঁকের মাথায় কথাটা বলে তো ফেলল, কিন্তু সে চিঠি জোগাড় করা তো মুখের কথা নয়, সব দিকেই তো রাস্তা বন্ধ, লোকটা পিগলে গেল নাকি? সুনন্দা দরজার কাছ অবধি এগিয়ে দিয়েছিল ওদের, হঠাৎ করেই কি যেন মনে পড়তে থমকে গেল।
আচ্ছা একটা কথা।
কি কি বলুন তো?
আপনারা বলছিলেন মেয়েটার চেহারা কেমন আইডিয়া আছে আপনাদের, শুধুমাত্র নামটাই জানেন না।
হ্যাঁ তো,
আমার কাছে না একটা পুরনো ছবি আছে, দেখবেন?
ছবি বলতে? কিসের ছবি?
ওই ওরা যখন কলেজে পড়ত তখন কলেজের ফেস্টে একটা ছবি তোলা হয়েছিল, তাতে ওদের ব্যাচের সব স্টুডেন্টই ছিল, তাহলে তো তাদের মধ্যে সেই মেয়েটিরও থাকার কথা, কিন্তু অতগুলো মেয়ের মধ্যে কোনটা সেটা কোনোদিনও ও আমায় বলতে চাইনি। তবে
তবে আমাদের কাছে ডেসক্রিপশন আছে, যখন কই দিন দেখি ছবিটা দিন।
আচ্ছা আচ্ছা।
প্রায় নিঃশব্দে ওদের দুজনকে নিয়ে নিজের ঘরে ঢুকে আসে সুনন্দা, বিছানার চাদরের তলায় চাবি ছিল, সেটা বের করে আলমারি খুলে একটা ড্রয়ার টেনে বের করে তার ভেতর হাত ঢুকিয়ে একটা পুরনো অ্যালবাম বের করে তার বিশেষ একটা পাতা খুলে ওদের দিকে এগিয়ে দেয়।
এই যে এই এই ছবিটা, হ্যাঁ দেখুন ভালো করে যদি আপনাদের কোনো কাজে আসে।
দ্রুত সে ছবির উপর চোখ বোলাতে থাকে নবেন্দু। ছবির মাঝে বছর পনেরো আগের সুকান্ত আর প্যাটিকে দেখা যাচ্ছে, ওদের ঘিরে আরো অন্তত জনা তিরিশেক ছেলে মেয়ে। ভালো করে ডেসক্রিপশনের সঙ্গে মিলিয়ে ফিরে তাকায় ছবিটার দিকে।
লম্বাটে চেহারা, কোঁকড়া চুল, ঝোলা কণ্ঠ।
এই যে, এই যে স্যার।
সুনন্দা উঁকি মারে ছবিটার উপরে, মেয়েটাকেও নিজেও লক্ষ্য করে। সত্যি সুন্দরী মেয়েটা, বিশেষ করে উচ্চতায় অন্তত পাঁচ ফুট দশের কম হবে না।
কিন্তু এই ছবির কোথাও তো নাম ধাম লেখা নেই, তাহলে মুখ চিনলেও মহিলাকে খুঁজে বের করবো কি করে?
কই দেখি ছবিটা দেখি।
ছো মেরেই ছবিটা নিজের হাতে নিয়ে নেয় দাশগুপ্ত। নবেন্দুর আঙুল দিয়ে দেখানো মেয়েটার দিকে তাকাতেই ওর চোখ দুটো স্থির হয়ে যায়, কপালে দ্রুত ঘামের রেখা দেখা দেয়।
কি হলো স্যার, শরীর খারাপ লাগছে?
দাশগুপ্ত ঠোঁটের ফাঁক দিয়ে বিড়বিড় করে কয়েকটা শব্দ বেরিয়ে আসে।
খোঁজ নিতে হবে না নবা, মেয়েটার নাম পামেলা।
কিন্তু আপনি কি করে জানলেন স্যার?
পামেলা চৌধুরী, আই মিন এই মেয়েটি, সে মেয়েটি আমার স্ত্রী।
ফুড কোর্টের একটা কোণের চেয়ার টেনে নিয়ে দেওয়ালের দিকে মুখ করে বসল প্রত্যয়। বিগত কয়েক বছর ধরে ইউটিউব রিল বানাতে বানাতে ওর মুখটা পরিচিত হয়ে গেছে, ফলে অফিসের লাগোয়া ফুড কোর্টটায় মাঝে মধ্যে খেতে গেলে দু একজন চেনা পরিচিত বেরিয়ে যায়। সেই চক্করে কয়েকদিন ওর খাওয়াই বরবাদ হয়ে গেছিল, ফলে ইদানিং ও ফুড কোর্টের কোণে একটা চেয়ার খুঁজে নিয়েছে। দেওয়ালের দিকে মুখ করে বসলে অন্য কারোর সঙ্গে মুখোমুখি হয়ে যাওয়ার সম্ভাবনা কম। দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত মুখে ফালাফেলটাকে মুখে তুলতে যাচ্ছিল প্রত্যয়, এমন সময় পেছন থেকে কেউ কাঁধে হাত রাখতে ও থেমে যায়। ঘাড় ঘুরিয়ে পেছনে চেয়ে দাশগুপ্তর মুখটা চোখে পড়ে।
বসতে পারি একটু?
আপনি এখানে?
পাশ থেকে একটা চেয়ার টেনে এনে বসে পড়ে দাশগুপ্ত।
সেলিব্রিটি হওয়ার এই এক জ্বালা বুঝলে, কেউ না কেউ ঠিক খুঁজে নেবে।
আপনি খুঁজে নিলে আপত্তি নেই, হাজার হোক হুজুর মাই বাপ।
যদি মাই বাপ হতাম তাহলে রেজিগনেশনটা মুখে মেরে চলে যেতে না, আমি শুধু হুজুরই ঠিক আছি। আচ্ছা ভালো কথা, একটা কথা জানার ছিল তোমার থেকে।
কথা কি বলুন?
তুই লাস্ট মদ খেয়েছো কবে?
এই দিন সাতেক হবে, ওই নবার বাড়ি গেছিলাম, সালা গ্লাস ধরিয়ে দিল।
কি যেন হিসেব করে দাশগুপ্ত, প্রত্যয় আর কিছু বলে না, ফালাফেলটা আবার মুখে তোলে। দাশগুপ্ত মেনুটা দেখতে দেখতে বলে,
তুমি ঠিক চলে এটা যাচ্ছ কেন বলো তো? মানে এখান থেকে পেমেন্ট নিয়ে তো তোমার কোনো?
অনেক বছর তো হলো, লাস্ট কয়েক মাস মনে হচ্ছিল আমার নামের পাশে এই রেডিও ঝংকারের নামটা কেমন মিলেমিশে বসে গেছে। আই ডোন্ট লাইক দ্যাট, নামের পাশে অন্য কিছু জুড়ে যাওয়াটা অস্বস্তিকর আমার কাছে।
বলো কি, লোকে বছরের পর বছর ধরে মোটা মোটা বই পড়ে নামের পাশে ডক্টর অ্যাডভোকেট এসব লিখবে বলে, যার কিছু পেরে ওঠে না তারা নিজের পক্ষে শ্রী শ্রীমতী লাগায়, আর তোমার নামের সঙ্গে কিছু পছন্দ নয়।
ছোটবেলায় আমার একটা ডাক নাম ছিল জানেন, পিন্টু। আমার মাঝে মাঝে পিন্টুর জন্য মন কেমন করে।
শুধু পিন্টু, সুকু, কানাই, এদের জন্য?
সুকু বলে কেউ নেই, সুকান্ত পাল বলে একটা লোক আছে, একজন ট্রেটার, পেছন থেকে ছুরি মারা সরে বাচ্চা, তার সঙ্গে আমার ছেলেবেলার কোনো কোথাও মিল নেই।
বেশ, সুকান্তর সঙ্গে তুমি কথা বলতে নাইন চাইতে পারো, কিন্তু সুকু যদি তোমাকে কিছু বলতে চায়।
মানে?
বড় করে একটা শ্বাস নেয় দাশগুপ্ত, তারপর হাতের ফাইলটা সশব্দে টেবিলের উপরে রাখে।
একটা চিঠি তোমাকে দেওয়ার আছে।
চিঠি? আমাকে? কেন?
চিঠিটা অনেকদিন ধরে আমার স্ত্রীর কাছে পড়েছিল, কেন যে রেখে দিয়েছিল আমি নিজেও জানি না।
ফাইলের ভেতর থেকে বের করে একটা খাম প্রত্যয়ের সামনে রাখে দাশগুপ্ত, তারপর সেটার উপর হাত রেখে বলে,
খাওয়া দাওয়া হয়ে গেলে অফিসে ঢোকার আগে চিঠিটা পড়ে নিও।
খামটা উল্টে পাল্টে দেখে প্রত্যয়, ওর ভুরুতে কয়েকটা ভাঁজ পড়ে।
স্যার, আপনি কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না।
আমি বলতে চাইছি তুমি শিল্পী হতে পারো, কিন্তু ব্যবসাটা না আমি ভালো বুঝি।
কোন ব্যবসা?
পয়সা দিয়ে, নাম যশ খ্যাতি দিয়ে আর সব কিছু কিনে নিতে পারবে, কিন্তু যতই খরচা করো ছেলেবেলাটা আর একবার ফেরত পাবে না ভাই। ছেলেবেলার বন্ধুদের আর একবার ফেরত পাবে না। ফালতু জেদের বসে সত্যিকারের বন্ধুদেরকে সরিয়ে রাখলে ওই দেওয়ালের দিকে মুখ করে লুকিয়ে লুকিয়ে কেটে যাবে জীবনটা।
প্যাটির মাথায় ঢোকে না ব্যাপারটা। খাম খুলে চিঠিটা বের করে আনে, সেটা পড়ার আগেই ওর পিঠে একবার চাপড় মেরে টেবিল ছেড়ে উঠে যায় নিখিল দাশগুপ্ত। উপরের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল নবেন্দু। দাশগুপ্ত স্লাইডিং দরজা সরিয়ে বারান্দার ভেতরে ঢুকে আসতেই হাতে সিগারেটটা নিভিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিল সে। ওর দিকে তাকিয়ে ভুরু কুচকালো দাশগুপ্ত।
আরে আমার কাছ থেকে এত লুকোনোর কি আছে তোমার?
কি যে বলেন স্যার, হাজার হোক আপনি বস, আপনার সামনে সিগারেট খেতে লজ্জা লাগে। ভালো কথা, প্যাটিকে চিঠিটা দিলেন স্যার?
দিলাম।
ও রাজি হলো?
নিজেই দেখা করতে চেয়েছে, আগামী শনিবার সুকান্তকে এই অফিসে আসতে বলেছে, আমারই লোক দিয়ে নিয়ে আসবে। প্যাটিকে নিয়ে যেতে পারতাম কিন্তু সুকান্ত রাজি নয়, ও এখানে এসেই দেখা করবে।
এখন শুধু সুকান্ত পালের থেকে কানাই এর ঠিকানাটা জোগাড় করা দরকার।
দুই বন্ধুকে জোগাড় করেছি, যখন তিন নম্বরকেও টেনে আনবো।
কথাটা বলে কি যেন ভাবনায় ডুবে যায় দাশগুপ্ত। কয়েক সেকেন্ড পর হাতের ফাইলে একটা দুটো পাতা উল্টাতে উল্টাতেই বলে,
ওসব বাদ দাও, একটা কাজের জায়গায় গন্ডগোল হচ্ছে বুঝলে।
কাজের জায়গা? কোথায়?
কেকে স্পেশাল সেগমেন্টটা করার আইডিয়েশনটা তোমার ছিল তাই না?
হ্যাঁ স্যার, প্রোগ্রামিং কন্ট্রোল তো আমি করি।
ডেইলি চার্ট অনুযায়ী কেকে টপ টেন সিঙ্গেলস প্লেস করার ছিল তাই তো?
হ্যাঁ স্যার।
কিন্তু সেই চার্টে এক থেকে দশের মধ্যে কোথাও ওই গানটা ছিল না।
মানে?
মানে আমি আজ খুঁজে বের করলাম ওই গানটা পরপর তিন সপ্তাহ চার্টের মধ্যে ছিল না। তিনবার জোর করে তুমি ওই চার্টের মধ্যে ওই পার্টিকুলার গানটা ঢুকিয়েছ, কেন বলো তো?
নবেন্দু হঠাৎ করে তোতলাতে থাকে। একটু আগে গিলে ফেলা সিগারেটের বিষাক্ত ধোঁয়াটা যেন ওর গলা চেপে ধরে।
আপনি কি বলছেন স্যার? আমি কিছুই বুঝতে পারছি না।
আমি বলতে চাইছি যে তুমি এই রেডিও স্টেশনের প্রোগ্রামিং হেড হওয়ার সঙ্গে সঙ্গে এই গোটা ঘটনাটাকেও যত্ন করে সাজিয়েছ, গুছিয়েছ, আর তোমার একটা বিশেষ স্বার্থ রয়েছে। দাও দেখি একটা সিগারেট দাও।
নবেন্দু কথা খরচ করে না, থম মেরে বারান্দার বাইরে ঝিমিয়ে থাকা দুপুরের শহরের দিকে চেয়ে থাকে। সিগারেটটা ঠোঁটের ফাঁকে চেপে ধরে বড় করে ধোঁয়া ছাড়ে দাশগুপ্ত।
সাত দিন আগে তুমি প্যাটির সঙ্গে বসে মাল খাচ্ছিলে, মালের ঘরে প্যাটির কথাবার্তার হুঁশ থাকে না, নেশার ঘরেও তোমাকে ছোটবেলার কথা বলে ফেলে, তিন বন্ধুর কথা, এই গানটার কথা, সবটাই। কলেজ লাইফে যার সঙ্গে প্রত্যয়ের অ্যাফেয়ার ছিল, সে যে আমার স্ত্রী, সেটাও সম্ভবত আবেগের বশে বলে ফেলেছিল। সেসব শুনতে শুনতে তোমার ওর ওপর মায়া হয়। মায়া বড় বিষম বস্তু নবা।
নবেন্দুর কাঁধে একটা হাত রাখে দাশগুপ্ত, সিগারেটটা ওর দিকে বাড়িয়ে দেয়।
তুমি বুঝতে পারো চিঠিটা কোনোভাবে উদ্ধার করতে পারলে ওদের সম্পর্কটা জুড়ে যেতে পারে। আবার আমার স্ত্রী আর প্রত্যয়ের অ্যাফেয়ার ছিল, সে মিথ্যে কথা বলে অন্য দুই বন্ধুর সম্পর্ক খারাপ করেছিল, এটা আমার মুখের উপর বলে ফেলার সাহস তোমার ছিল না।
ধোঁয়ায় ওদের দুজনের মুখই ঢাকা পড়েছে। নবেন্দুর তাতে খানিক স্বস্তি হয়। নিষ্পন্দ মুহূর্তগুলো কাটতে থাকে।
উপায় না দেখে তুমি একটা চাল চাললে, ইচ্ছে করে পরপর তিনবার ওই গানটাকে প্যাটির প্লেলিস্টে ঢুকিয়ে দিল। প্যাটি যথারীতি গানটা চালালো না। তুমি আমার কাছে এসে অভিযোগ করলে। বাদ বাকি গোটা সময়টা তুমি রিমোট কন্ট্রোল হাতে আমাকে চালনা করেছ। আমি অশান্তি শালা দাওয়ার ঘোড়া হয়ে এদিক ওদিক লাভালাভি করলাম, তাই তো?
মানে নবেন্দু কি বলবে ভেবে পায় না, আমতা আমতা করতে গিয়েও চুপ করে যায়। সিগারেট শুদ্ধ হাতটা কেঁপে ওঠে একবার। দাশগুপ্ত সেদিকে তাকায় না, কেবল ভুরু কুচকে বলে,
শুধু একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার নয়। সুকান্ত যে সত্যি বলছিল, আমার স্ত্রী যে সত্যি দুই বন্ধুর মধ্যে ক্যাচাল লাগানোর জন্য মিথ্যে বলেছিল, সেটাতে তুমি কনভিন্স হলে কি করে?
নবেন্দু তেমনি থ হয়ে দাঁড়িয়ে থাকে। কয়েক সেকেন্ড পর থমথমে গলাতেই বলে, ওই একটু ব্যাক ক্যালকুলেশন আর কি।
মানে
যে মেয়ে আপনাকে বিয়ে করেছে তার রুচি নেই বলতে হবে,
তাই
ফলে সে প্যাটিকে ছেড়ে সুকান্ত পালের কাছে চলে যেতে চাইবে, এটাই তো স্বাভাবিক, তাই না?
এই হারামজাদা, তোমার ব্যাক ক্যালকুলেশন না, তোমার ব্যাকে ঢুকিয়ে দেবো।
কথাটা বলতে গিয়েও হেসে ফেলে দাশগুপ্ত, দুহাতে নবেন্দুকে জড়িয়ে ধরে ছাঁকিয়ে দেয় ওর কাঁধ। পার্ক স্ট্রিটের অফিসের সামনে নামার পর নিখিল দাশগুপ্তকেই ফোন করেছিল সুকান্ত। তারপর লিফট বেয়ে বারোতলায় উঠে আসতে বিশেষ সমস্যা হয়নি। উপরে আসতে নবেন্দু লিফটের সামনেই দাঁড়িয়েছিল।
আপনাদের তো কথা হয়েই গেছে,
দাশগুপ্ত সুকান্তর কাঁধে একটা হাত রেখে বলে। মাঝে দুটো দিন কেটে গেছে, সুকান্তর সঙ্গে ফোনে কথা হয়েছে প্রত্যয়ের। প্রত্যয় ক্যান্সারের ব্যাপারটা শুনে ওর সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিল, কিন্তু সুকান্ত নিজেই বারণ করেছে। এত পুরনো বন্ধুর সঙ্গে এত বছর পর প্রথম দর্শনেই অসুস্থতার মধ্যে ওকে টেনে আনতে ইচ্ছে করেনি। আজ একটা সাদা শার্ট পরেছে সুকান্ত, মুখে মাস্ক, আগের দিনের থেকে ঢের বেশি প্রাণবন্ত দেখাচ্ছে ওকে। হাঁটা চলার মধ্যে সেই জড়সড় ভাবটা নেই, সেটা পুরনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ হওয়ার খুশিতে কিনা বলা যায় না।
প্যাটি বারান্দায় আছে,
লিফটের উল্টো দিকটা দেখিয়ে বলে নবেন্দু। এতক্ষণে দাশগুপ্ত বেরিয়ে এসেছে নিজের ঘর থেকে, সুকান্তকে দেখেই ওর দিকে হাত বাড়িয়ে দেয় সে।
ওয়েলকাম টু ঝঙ্কার স্টুডিও, কফি খাবেন?
বাইরের খাওয়া সব বন্ধ, যে এত দূর এসেছি এই ডাক্তার দু কথা শুনিয়ে দেবে।
বেশ তো, ডাক্তারের ব্যাপারটা আপনি চালটে নিন, তারপর না হয় একসঙ্গে বসে বড়দের কফি খাওয়া যাবে।
গাড়িতে আসতে আসতেই ভাবছিলাম, জানেন তো অদ্ভুত মানুষ আপনি, অন্যের জন্য খাওয়া খাওয়া এতটা পরিশ্রম করে।
পরিশ্রম তো বাকি আছে এখনো, তবে তার জন্য আপনার সাহায্য দরকার।
কি বলুন তো,
আপনাদের তিনজনের মধ্যে দুজনকে এক জায়গায় আনা গেছে, এখনো তো একজন বাকি, কানাই?
ওকে খুঁজছেন আপনারা?
আসলে ওর ব্যাপারে আমরা কারো থেকে বিশেষ কিছুই জানতে পারিনি, এমনকি ভালো নামটাও দিই নয়, তাই ভাবছিলাম আপনি যদি কিছু সাহায্য।
লাভ নেই, তাকে আর খুঁজে ফের করতে পারবেন না, কানাই মারা গেছে।
দাশগুপ্ত আর নবেন্দু দুজনে এক পা পিছিয়ে যায়।
মারা গেছে? কবে? কোথায়?
বছর তিনেক হল কলকাতাতেই।
কিন্তু আপনি যে বলেছিলেন চিঠিটা খুঁজে দিলে।
অদ্ভুত একটা হাসি হেসে একটা হাত দিয়ে দাশগুপ্তর পিঠ চাপড়ে দেয় সুকান্ত।
চিন্তা করবেন না, খোঁজার কোনো দরকার নেই। কানাইয়ের মতো মানুষ মরে গেলেও যেখানে খুশি চলে আসতে পারে।
দাশগুপ্ত কিছু বলতে যাচ্ছিল কিন্তু ওর কথা মুখেই হারিয়ে যায়। আগের মতোই নরম হাসিটা হেসে কাছের দরজাটা সরিয়ে বারান্দার দিকে পা বাড়ায় সুকান্ত। পায়ের আওয়াজ পেয়ে মুখ ফিরে তাকায় প্রত্যয়। ওর মুখেও কৈশোরের হাসিটা ফিরে আসে। হাত দিয়ে বাঁদিকে চেয়ারটা দেখিয়ে দেয়। সরে এসে সেখানেই বসে পড়ে সুকান্ত। দুজনের মধ্যে কি কথা হয় শোনা যায় না। দূর আকাশে বিকেলের রং ঘন হতে শুরু করেছে। সারা বিকেল মাঠের উপরে ধুলো মাখামাখি করে বাড়ি ফিরছে একদল ছেলেপিলে, তাদের হাতে ব্যাট, মুখে চলতি হিন্দি ফিল্মের সস্তা গান। আশপাশে ভুঁই ফুঁড়ে গজিয়ে ওঠা বিল্ডিংগুলোর দিকে অবজ্ঞার চোখে চেয়ে ব্যাট দুলিয়ে ফিচকে হাসি হাসতে হাসতে বাড়ি ফিরছে তারা। দাশগুপ্তর চোখ বারান্দায় পাশাপাশি দুটো চেয়ারে বসে থাকা মানুষ দুটোর দিকে স্থির হয়ে আছে। প্রত্যয়ের শরীরটা সচল হয়। ওর কোলের উপর রাখা মিউজিক প্লেয়ারটা তুলে নেয়। সে কি একটা বোতাম টিপে ও ডান পাশের ফাঁকা চেয়ারটার উপরে রেখে দেয়। ধীরে ধীরে একটা গান বাজতে শুরু করে সেখানে। সে গানের আওয়াজ কানে যেতেই চমকে ওঠে দাশগুপ্ত। সেই পরিচিত গানটা যেটা বিগত 10 বছরে একবারও বাজায়নি ওরা দুজন, যে গানটা তিনজন এক জায়গায় না হলে কখনো বাজাবে না বলে প্রতিজ্ঞা করেছিল ওরা। কোলে রাখা ব্লুটুথ স্পিকারে ঠিক সেই গানটাই চালিয়েছে প্রত্যয়। ক্রমশ সে গানের শব্দ বেড়ে উঠেছে। কাঁচের দরজার ফাঁক দিয়ে এপাশে এসে পড়ছে সেই আওয়াজ।
আমি তো কিছুই বুঝতে পারলাম না নবা, ওদের বন্ধু মারা গেছে যখন, ও তো আর এখানে আসতে পারবে না। তাও প্যাটি ওই গানটা।
নবেন্দু এতক্ষণ হতবাক হয়ে ওদের দিকে চেয়েছিল, বিড়বিড় করে বলে,
মারা গেছে 4 বছর আগে কলকাতায়। কিন্তু
বলতে বলতেই আচমকা থেমে যায় সে। একটা অদ্ভুত চওড়া হাসি খেলে যায় ওর মুখের উপর। মাথার পেছনে একটা হাত রেখে হাসতে হাসতেই পিছিয়ে গিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ায়।
না স্যার, আমরা ধরতে পারিনি। কানাই আমাদের চোখের সামনেই ছিল, আমরাই শালা ধরতে পারিনি।
তুমি কি বলছো বলো তো?
বন্ধু কাকে বলে বলুন তো স্যার? মানে শুধু কি যার সঙ্গে আমরা চা খাই, গল্প করি, দিনে বার দুয়েক যাদের সঙ্গে গায়ের ছোঁয়া লেগে যায় তারাই বন্ধু?
নাকি স্যার যে মানুষের সঙ্গে আমাদের স্মৃতি জড়িয়ে থাকে, মুহূর্ত জড়িয়ে থাকে, তাকে বন্ধু বলে? কোনটা স্যার?
মানে কি বলছো তুমি?
আচ্ছা, আপনি ছোটবেলায় ভীষণ কষ্ট পেয়ে কি করেছিলেন? কবিতা লিখেছিলেন?
না, আপনার হয়ে অন্য কেউ কবিতা লিখে দিয়েছিল। আপনার অক্ষম অনুভূতিতে কেউ কথা দিয়েছিল, যন্ত্রণায়, মৃত্যুতে, বিচ্ছেদে, প্রেমে, খারাপ সময়ে যে পাশে থাকে, কান্না ভেজা রাতে যে আমাদের সান্ত্বনা দেয়, তাকেই তো বন্ধু বলে, তাই না? ওই দেখুন,
প্রত্যয় আর সুকান্ত আজ থেকে 15 বছর আগে যার গান শুনতে শুনতে বন্ধুত্বের মানে বুঝতে পেরেছিল, প্রেম, বিচ্ছেদ, যন্ত্রণা, একাকিত্বের সঙ্গে লড়াই করতে শিখেছিল, সেই ওদের তৃতীয় বন্ধু কানাই। বিকেল শেষ করে সূর্য ডুবতে শুরু করেছে। সে সূর্যটাকে ছুঁয়েই একটা ঠান্ডা মিঠো হাওয়া বয়ে আসে ওদের দিকে। ছোটবেলায় অনেকক্ষণ ক্রিকেট খেলে কলতলায় এসে দাঁড়ালে যেমন শরীর ঠান্ডা হয়ে আসত, ঠিক সেই রকম। দাশগুপ্ত হতবাক মুখে তাকিয়ে দেখে দুই বন্ধুর মুখেই নরম হাসি ফুটে উঠেছে। কখন যেন প্রত্যয় ওদের মাঝখানে চেয়ারটার উপর নামিয়ে রেখেছে মিউজিক প্লেয়ারটা। তার গানের আওয়াজ এখন হাওয়ায় ভেসে ছড়িয়ে পড়ছে দূরে। দুই মাঝবয়সী বন্ধু সেই শব্দ মেখে ফিরে যাচ্ছে শৈশবে, যেন এই কদিন আগেই ছোট ছিল ওরা। জীবনের খেলায় বড় হতে হতে কখন বুড়ো হয়ে গেছে বুঝতেই পারিনি। একসময় দাশগুপ্ত আর নবেন্দুর মনে হয় ওদের তিনটে পাশাপাশি রাখা চেয়ারের মাঝখানের চেয়ারটায় রেডিওটা উধাও হয়েছে আর সেই জায়গায় এসে বসেছে একটা বছর 50-এর লোক। বিকেলের আলো মেখে গিটার হাতে সে এক মনে গেয়ে চলেছে ফেলে আসা বন্ধুত্বের গান। যে বন্ধুত্বের দিন ঢলে পড়েছে বিকেলের দিকে, সময় এসে যার আলো চুরি করে নিয়ে গেছে, অথচ মুহূর্ত ওই মানুষটাকে, ওই গলার আওয়াজটাকে ঘিরে থমকে দাঁড়িয়ে আছে। সে মরে গেছে অবশ্য কয়েক বছর আগে, কিন্তু সত্যিকারের বন্ধুত্বের মতো সত্যিকারের শিল্পীরই বা মৃত্যু হয় কোথায়? তার রেখে যাওয়া অনুভূতি রয়ে যায় চিরন্তন। বিকেলের আলো মেখে বসে থাকা বুড়ো হয়ে যাওয়া দুই পুরনো বন্ধু মাঝের ওই মানুষটাকেই যেন আঁকড়ে ধরতে চায়। প্রেম, দুঃখ, বিচ্ছেদ, মৃত্যুতে পিন্টু আর শুকুরা কানাইকেই আঁকড়ে ধরতে চায়।
কি এই ম্যাজিশিয়ান আপনার জীবনেও ম্যাজিক মোমেন্ট তৈরি করেছে তো? লিখে জানান কমেন্টে। আজকের গল্প পাঠেছিলেন শায়ক আমান। বিভিন্ন চরিত্রে এনামুল, কৌশিক, শায়ক, বর্ণিশা, দীতিপ্রিয়া এবং আমি তমাল। শব্দগ্রহণে মধুরিমা, আবহ নির্মাণে সায়ন। শুনলেন আমাদের বিশেষ নিবেদন শায়ক আমানের কলমে মুহূর্তরা।
হুটো কুটি ফুচকা ও রঙিন বরফে কাদা মাখা ফুটবল কলেজ হোর্ডিং আরফে নেড়া মাঠে মুখোমুখি উদ্যম স্বপ্নের ঘুরে সন্ধে শহরে থেকে যায় থেকে যায় থেকে যায়।